বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 8 ডিসেম্বর, 23 অগ্রহায়ণ এবং ফার্সি 17 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার ব্যাপারে সলা পরামর্শ করার জন্য ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকরি কানির রাশিয়া সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা, তেহরান বলছে ভিয়েনা আলোচনায় চাপ সৃষ্টি করা যাবে না। বাইডেন পুতিন ভিডিও সংলাপ, ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের ব্যাপারে ওয়াশিংটনের উদ্বেগ। প্রকাশ হয়েছে বুয়েট ছাত্র আবরার ফাদ হত্যা মামলার রায়, 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন। এবং ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, মারা গেছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ কমপক্ষে 13 জন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চরম বিদ্বেষী নীতির অংশ হিসেবে ইরানের 8 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয় হাস্যকর দাবি করে বলেছে এই 8 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠান মানবাধিকার লঙ্ঘন করেছে। ওই মন্ত্রণালয় একই সঙ্গে সিরিয়ার কয়েকজন কর্মকর্তা ও উগান্ডার একজন কর্মকর্তাকেও নিজের নিষেধাজ্ঞার আওতায় এনেছে। পর্যবেক্ষকরা বলছেন সাম্রাজ্যবাদী আমেরিকা শুরু থেকেই স্বাধীনচেতা ও পুঁজিবাদ বিরোধী দেশগুলোকে চাপে রাখার কৌশল হিসেবে মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আগেও বিভিন্ন অজুহাতে ইরানের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল যখন জো বাইডেন প্রশাসন দাবি করছে তারা ভিয়েনা সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে চায়। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা গত কয়েক মাসে বহুবার বলেছেন ইরানের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে, কাজেই তারা ইরানের পরমাণু সমঝোতায় ফিরে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান। এদিকে ইরানের 8 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ভিয়েনার সংলাপে ইরানের উপর চাপ সৃষ্টি করা যাবে না। তিনি আরও বলেছেন যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে এবং আমেরিকা দাবি করেছে যে সে এই সমঝোতায় ফিরতে চায়, তখন এ ধরনের নিষেধাজ্ঞা ওয়াশিংটনের সেই আগ্রহের আন্তরিকতা
প্রশ্নবিদ্ধ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের 8 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। খাদিবজাদে বলেন, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে ভিয়েনার সংলাপ চলার সময়ও তার পক্ষে নিষেধাজ্ঞা আরোপ বন্ধ রাখা সম্ভব হয়নি। ইরানের এই মুখপাত্র বলেন, আমেরিকা একথা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে যে সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং কূটনৈতিক সফলতা একই সময়ে অর্জিত হতে পারে না। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে। ইরানের উপর আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার লক্ষ্য নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইরানের প্রধান পরমাণু আলোচক আলি বাকির কানি গতকাল রাশিয়ার রাজধানী মস্কো থেকে আলোচনার তারিখ ঘোষণা করেন। রুশ কর্মকর্তাদের সঙ্গে সলা পরামর্শ করার জন্য তিনি মস্কো সফর করছেন। বাকিরি বলেন, এর আগে সপ্তম দফা আলোচনায় ইরান যে আলাদা দুটি প্রস্তাবের খসড়া 5 জাতিগোষ্ঠীর কাছে জমা দিয়েছে তা সংলাপ প্রক্রিয়াকে দারুণভাবে এগিয়ে নিতে পারে। রাশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, পরমাণু আলোচনাকে প্রগতিশীল এবং গঠনমূলক পরিবেশে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মস্কোর সঙ্গে পরামর্শ করা ইরান জরুরি মনে করেছে। আলী বাকিরি বলেন, ইরান যে খসড়া প্রস্তাব জমা দিয়েছে তা নতুন কিছু নয়, বরং পরমাণু সমঝোতার আলোকে তা তৈরি করা হয়েছে এবং এর আগে যে 6 দফা আলোচনা হয়েছে তার সঙ্গে এর কোনো সংঘর্ষ নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভিডিও সংলাপে বিভিন্ন দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে ইউক্রেন সীমান্তে চলমান উত্তেজনার প্রসঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউস বলছে, জো বাইডেন প্রায় 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই সংলাপে ইউক্রেন সীমান্তে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হোয়াইট হাউস এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ ঘটানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের ইউরোপীয় অংশীদারদের উদ্বেগের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সামরিক উত্তেজনা বেড়ে গেলে আমরা ও আমাদের মিত্ররা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ অন্যান্য পদক্ষেপ নিয়ে এর কড়া জবাব দেব। তবে দুই প্রেসিডেন্টের ভিডিও সংলাপের ব্যাপারে ক্রেমলিনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে, তবে মস্কো দাবি করছে ইউক্রেনে হামলা চালানোর কোন ইচ্ছা তার নেই। রাশিয়া আরও বলছে, ইউক্রেনকে নেটো জোটে গ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা চায় মস্কো, কিন্তু আমেরিকা এমন নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বা বুয়েটের ছাত্র আবরার ফাহাদ রাব্বিকে পিটিএ হত্যা মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় দেশে আইনের শাসন রয়েছে বলেই প্রমাণ করে, এমনটাই মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় ছাত্রলীগের সাবেক 20 জন নেতাকর্মীর ফাঁসি এবং 5 জনের যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, শিবির সন্দেহে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ এনে আবরারকে হত্যা করা হয়। এ ঘটনা বাংলাদেশের সকলকে ব্যথিত করেছে। এ ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হলো। রায়ের পর আবরারের পিতা বরকতুল্লাহ বলেছেন, এ রায়ে আমরা খুশি, তবে এ রায় উচ্চ আদালতে বহাল থাকলে আরও বেশি খুশি হব। এ প্রসঙ্গে আইনমন্ত্রী নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কিছু কিছু মামলা আছে যেগুলো সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। সরকারের দায়িত্ব এসব মামলা দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সমাজকে আশ্বস্ত করা যে আইনের শাসন দেশে বিরাজ করছে। উল্লেখ্য, 2019 সালের 5 অক্টোবর বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের ছাত্র আবরার ফাহাদ রাব্বি। এর জের ধরে পরদিন 6 অক্টোবর রাতে শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের 2 বর্ষের শিক্ষার্থী আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী। তারা আবরারকে ছাত্রলীগের নেতাদের দখলে থাকা 211 নম্বর রুমে নিয়ে আসে। এরপর ওই কক্ষে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে রাত তিনটার দিকে শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন 7 অক্টোবর চকবাজার থানায় আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে 19 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ বুয়েটের 25 জন শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বিকেলে গুলশানের বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, আমি এর আগে বলেছি 401 ধারায় যে দরখাস্ত একবার নিষ্পত্তি হয়ে গেছে সেই দরখাস্তটি পুনরুজ্জীবিত করার কোন স্কোপ নেই। আমি যে আইনি ব্যাখ্যা দিয়েছিলাম সেই আইনি ব্যাখ্যাই সঠিক। বিএনপিপন্থী 15 জন আইনজীবী আমার সাথে দেখা করেছেন, তারা একটা বক্তব্য দিয়েছেন। তাদের এই বক্তব্য কোন দেশে কোন সময়ে বিশেষ করে আমাদের উপমহাদেশের কোন আদালতে নজির আছে কিনা আমি সেটা খতিয়ে দেখছি। আমার দেখা এখনো শেষ হয়নি, প্রায় শেষ প্রান্তে এসেছি। আপনারা কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত পেয়ে যাবেন। এর আগে গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দেন বিএনপিপন্থী 15 জন আইনজীবী। ভারতের তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ অন্তত 13 জন নিহত হয়েছেন। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের তামিলনাড়ুর কুন্নুরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিফ অব ডিফেন্স স্টাফ CDS জেনারেল বিপিন রাওয়াত ও অন্যান্য সেনা কর্মকর্তা সহ কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজতকের ওয়েবসাইটেও ওই তথ্য প্রকাশ এসেছে। হেলিকপ্টারটিতে 14 জন আরোহী ছিলেন। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, হেলিকপ্টারের আরোহী 14 জনের মধ্যে 13 জনেরই মৃত্যু হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন চিফ অব ডিফেন্স স্টাফ CDS জেনারেল বিপিন রাওয়াত। তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি মারা যান। সামরিক হেলিকপ্টারটিতে CDS বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন তার স্ত্রী মধুলিকা রাওয়াতও। আজ সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আজ তামিলনাড়ুতে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং 11 জন সশস্ত্র বাহিনীর সদস্যের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। তার অকাল মৃত্যু আমাদের সশস্ত্র বাহিনী ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এ প্রসঙ্গে আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার আশিস দত্ত বলেন,
আমি একজন গ্রুপ ক্যাপ্টেনকে শুনেছি যিনি কুনুরের সাইডে ছিলেন, গেছেন বাস, উনি দিচ্ছেন দুর্ঘটনাটা খুব ভয়াবহ, উনি পার্সোনাল ওপিনিয়ন ব্যক্ত করেছেন,
বলছিলেন ব্রিগেডিয়ার আশিস দত্ত। জেনারেল বিপিন রাওয়াতকে 2020 সালের 1 জানুয়ারি দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তিনি 2016 সালের 31 ডিসেম্বর থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সেনাপ্রধানের পদে ছিলেন। বিমানবাহিনী বলেছে দুর্ঘটনার কারণ জানাতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা 12:40 নাগাদ তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনাবাহিনীর MI হেলিকপ্টার। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ভাই হাসমত গনি বলেছেন, 2 দশকের যুদ্ধে বিধ্বস্ত তার দেশকে সাহায্য করার মতো সক্ষমতা একমাত্র ইরানের আছে। সাহার আফগানিস্তান টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অর্থনীতিবিদ হাসমত গনি এই মন্তব্য করেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের দেশ দখলের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেন। মার্কিন আগ্রাসনের পর আফগানিস্তানের উন্নয়নে অন্য দেশগুলোর সহযোগিতার ব্যাপারে অনীহা অথবা অক্ষমতার কথা উল্লেখ করে হাসমত গনি বলেন, ইরানের সাহায্য ছাড়া আফগান পরিস্থিতির উন্নয়ন ঘটানো কোনোভাবেই সম্ভব হতো না এবং এখনও ইরানই একমাত্র দেশ যে প্রকৃত অর্থে আফগানিস্তানকে সাহায্য করতে পারে। হাসমত গনি আরও বলেন, গত 40 বছরে আফগানিস্তান থেকে বেশ কিছু বিনিয়োগকারী ইরানে চলে গেছেন এবং আফগান জনশক্তির একটা বিরাট অংশ শরণার্থী হিসেবে প্রতিবেশী এই দেশে আশ্রয় নিয়েছেন। এ কারণে ইরান বিনিয়োগকারীর দিক থেকে এবং শ্রমশক্তির দিক থেকে দুভাবেই অবদান রাখতে পারে এবং তা আফগানিস্তানের অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে। মার্কিন সরকার সৌদি আরবের কাছে $6,500 কোটি অস্ত্র বিক্রির জন্য যে চুক্তি করেছে তা আটকে দেওয়ার একটি প্রচেষ্টাকে নাকচ করে দিয়েছে সিনেট। মার্কিন অস্ত্র ব্যবহার করে সৌদি সেনারা ইয়েমেনে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। তারপরেও সৌদি আরবের কাছে এই বিপুল অঙ্কের অস্ত্র বিক্রি করেছে বাইডেন সরকার। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে সিনেটে আনা একটি প্রস্তাবের উপর গতকাল ভোটাভুটি হয়েছে। প্রস্তাবের পক্ষে পড়েছে 30 এবং বিপক্ষে পড়েছে 67 ভোট। এরই মধ্যে বাইডেনের অস্ত্র বিক্রি চুক্তিকে অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির নেতারা। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানে গতকাল মস্কো সফরে গিয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছেন। তার মস্কো সফরের উদ্দেশ্য এবং পরমাণু আলোচনা ইরানের অবস্থান সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন রেজওয়ান হোসাইনের পরিবেশনায়।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলি বাকেরি কানি গতকাল মস্কো সফরে গিয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছেন। ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা বিষয়ে সলা পরামর্শ করার জন্যই তিনি মস্কো সফরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরমাণু সহ বিভিন্ন বিষয়ে অভিন্ন অবস্থানে পৌঁছার জন্য চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। ভিয়েনায়ও এই তিন দেশের কর্মকর্তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে। ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে গত 29 নভেম্বর থেকে ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের আলোচনা শুরু হয় এবং গত শুক্রবার তা শেষ হয়। মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ইরান আন্তরিকতার সঙ্গে ভিয়েনায় সদ্য সমাপ্ত আলোচনায় অংশ নিয়েছিল এবং দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে একটি ভালো সমঝোতায় পৌঁছার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিল ইরানের শক্তিশালী আলোচক দল। এবারের ভিয়েনা আলোচনায় ইরান মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া এবং পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনার বিষয়ে দুটি প্রস্তাব তুলে ধরেছে। পরমাণু সমঝোতার পরও ইউরোপের দেশগুলো ও আমেরিকা এখনও ইরানের অধিকারের বিষয়টি উপেক্ষা করে চলেছে, এমনকি তারা নতুন নতুন শর্ত আরোপ করায় ভিয়েনা আলোচনায় জটিলতা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমানে পরমাণু সমঝোতায় অচলাবস্থা তৈরির মূল কারণ হচ্ছে এটিকে ধ্বংস করার জন্য আমেরিকা এমন কোনো চেষ্টা নেই যা তারা করেনি। পরমাণু বিষয়ে ইরান গ্রহণযোগ্য ও ভালো একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে। ইরানের দাবি, সব পক্ষকেই তাদের প্রতিশ্রুতি মেনে চলতে হবে। এ কারণে ইরান ভিয়েনায় সপ্তম দফা আলোচনায় নতুন কোনো বিষয় উত্থাপন করেনি, বরং এর আগে অনুষ্ঠিত ষষ্ঠ দফা আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে এবং পরমাণু সমঝোতার কাঠামোর মধ্য থেকেই দুটি প্রস্তাব উত্থাপন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়াং ভিয়েনায় ইরানের উত্থাপিত দুটি প্রস্তাবের ব্যাপারে আমেরিকা ও ইউরোপের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেছেন, এর আগে অনুষ্ঠিত 6 দফা আলোচনা থেকে আমরা এটা বুঝতে পেরেছি, সব পক্ষই নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করছে, কিন্তু আমেরিকা এক্ষেত্রে বিরাট বাধা তৈরি করে সংকটের জন্ম দিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। ওদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে আইনের বাধা নেই, সরকারের স্বৈরাচারী মনোভাবই এজন্য দায়ী। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একবার তির্যক মন্তব্য করে বলেছেন, বিএনপি এতদিন পর একটা সুযোগ পেয়েছে, খালেদা জিয়ার অসুস্থতার এই দাবিতে তারা আন্দোলন করছে, খুব ভালো, তারা আন্দোলন করুক, কিন্তু আমার যতটুকু করার ছিল সেটা কিন্তু করেছি। আজ বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমি বিএনপি নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায়, খালেদা জিয়া কি আচরণ করেছে?
আমার কাছ থেকে আর কত আশা করে তারা, কিভাবে আশা করে সেটাই আমার প্রশ্ন। আমরা যতটুকু দিয়েছি, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছা মতো হাসপাতালে ইচ্ছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না?
ওদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে আইন কোনো বাধা নয়, সরকারের স্বৈরাচারী মনোভাবই এর জন্য দায়ী। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এক মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
আইনের কথা বলেন কেন, মানুষকে বোকা বানাতে চান? 401 ধারা দিয়ে আইনে আপনাকে আটকে রেখেছেন, সেই ধারায় আপনারা শর্ত দিয়েছেন যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না, ওই শর্তটা আপনারাই তুলতে পারেন, আর কেউ তুলতে পারবে না। পাসপোর্টের যে আবেদন বাতিল করে দিয়েছেন, অবিলম্বে তার পাসপোর্ট দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় দেশরত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হলে, কোনো অঘটন ঘটে, তার সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, আজ বাংলাদেশে সব থেকে দামি যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু তার চিকিৎসা হচ্ছে। শেখ হাসিনা বলেন, এরশাদকে তো কারাগারে বন্দী করে রেখেছিল, তাকে চিকিৎসার জন্য কোনোদিন সুযোগ দেয়া হয়নি, রওশন এরশাদকে দেয়নি। আবার জিয়াউর রহমান যখন ক্ষমতায়, আমাদের সাজেদা চৌধুরীর অপারেশন হয়েছিল, ঘা শুকায়নি, সেই ব্যান্ডেজ অবস্থায় তাকে গ্রেপ্তার করে জিয়াউর রহমান জেলে ভরেছিল। ঠিক একই অবস্থা মতিয়া চৌধুরীর, তাকেও তখন জেলে দিয়েছিল, তারও তখন টিবি হয়েছিল, অসুস্থ ছিল, তাকেও জেলে দিয়েছিল। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে ক্যান্সার বিষয়ক আলোচনার ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজও আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক, সহযোগী অধ্যাপক ক্লিনিক্যাল হেমাটোলজি বা রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান। তো চলুন বিশেষজ্ঞ এই চিকিৎসকের আলোচনা শোনা যাক। জনাব ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
জনাব ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান, গত পর্বগুলোতে আপনি ব্লাড ক্যান্সার এর প্রকার, চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয়, চিকিৎসা খরচ সহ আরও নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজ আলোচনার শুরুতে বাচ্চাদের ক্যান্সার হওয়ার বিষয়টি, অর্থাৎ আমি জানতে চাইছি বয়স ভেদে কিংবা লিঙ্গ ভেদে ক্যান্সার আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কি তারতম্য হয়?
লিঙ্গ ভেদে ব্লাড ক্যান্সারের খুব একটা তারতম্য হয় না। লিঙ্গ ভেদে এতটুকু বিষয়ে কোন কোন ক্যান্সার মানে পুরুষদের বিষয়ে কোনো তারতম্য হয় না, কম হয় বা উল্টা অথবা বিপরীত এরকম হতে পারে, কিন্তু লিঙ্গ ভেদে সাধারণত এটা কোনোই হয় না। বয়স ভেদে একটা ডিফারেন্স আছে, বয়স ভেদে পার্থক্য। যেমন আমি বললাম যে এখন লিম্ফোমা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, আবার এখন মহিলাদের লিম্ফোমা এটা বড়দের ক্ষেত্রে বেশি হয়। এবং এখন লিম্ফোমাস্টিক লিম্ফোমা বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা করা যত সহজ, বড়দের ক্ষেত্রে ততটা সহজ নয়। আবার খুব ইয়াং বয়সে, যেমন ধরেন এক বছরের নিচে যে সমস্ত বাচ্চাদের যদি এই একই রোগ যদি একটা লিম্ফোমাস্টিক লিম্ফোমা হয়, তাদের ক্ষেত্রে আবার চিকিৎসাটা এত সহজ হয় না বা সফল হওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। লিম্ফোমার ক্ষেত্রেও যে বিভিন্ন সাব টাইপ আছে, এই সাব টাইপের মধ্যেও যদি আমরা হসেন্স লিম্ফোমা ধরি, এটা ইয়াং এজে এটা হয়, আবার দেখা যায় একদম ওল্ড এক্সট্রিম ওল্ড তখন তাদের ক্ষেত্রে পাওয়া যায়। আবার যদি নন হসেন্স লিম্ফোমা যে কোনো বয়সে হতে পারে, আবার এক ধরনের নন হসেন্স লিম্ফোমা আছে যেমন এটা বলে ফলিকুলার লিম্ফোমা বা ফলিকুলার লিম্ফোমাটাও আমাদের দেশে কম, কিংবা ক্রনিক এটা হলো স্মল সেল লিম্ফোমা, এগুলো আমাদের দেশে কম যদিও, কিন্তু এটা হয় বড়দের ক্ষেত্রে, বয়স্ক লোকদের। তারপরে ধরেন মাল্টিপল মায়েলোমা যে রোগটার কথা বললাম, এটা সাধারণত 40-এর নিচে সাধারণত পাওয়া যায় না। ক্রনিক মায়েলোমা লিম্ফোমা এটা যে কোনো বয়সে হতে পারে।
ডক্টর কামরুল হাসান, আপনি বয়স ভেদে এবং লিঙ্গ ভেদে ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো ক্যান্সার হলে খাবার দাবার কিংবা জীবনযাপনের ধারাটা কেমন হবে?
আচ্ছা, খাবার দাবার বা জীবনযাপনের বিষয়ে যদি বলি, সেক্ষেত্রে চিকিৎসাকালীন এক ধরনের তাদের জীবন পদ্ধতি বা খাবারের বিষয়ে আমরা এক ধরনের পরামর্শ দিয়ে থাকি, চিকিৎসা শেষ হওয়ার পরে এক ধরনের। যেমন ধরি হাসপাতালে ভর্তি যে সমস্ত রোগী থাকতে হয়, একুট মাইলয়েড লিউকেমিয়া বা একুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, যে সময় একুট ইন্টেনসিভ কেমোথেরাপি যখন হাইডোজের কেমোথেরাপি দেওয়া হয়, এই সময়ের কিন্তু খাবার দাবার না, তাকে আসলে পুরোটাই আইসোলেট করা হয় আর কি, একটা কেবিনে বা একটা আলাদা রুমে তাকে, সেখানে রোগীর লোক তো বটেই, এমনকি যারা হসপিটাল স্টাফ তাদেরও চলাফেরা তাকে ডেস্ট্রিকশন করা হয় যে তারা খুব একান্ত প্রয়োজন ছাড়া রোগীর রুমে ঢুকবে না, কেবিনে ঢুকবে না। তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো, এটাকে আমরা বলে রিভার্স ব্যারিয়ার নার্সিং বলা হয়, যে রোগী তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কাজেই বাইরের মানুষ দর্শনার্থী যত কম হবে, মানে দর্শনার্থী যারা বাইরে থেকে যাচ্ছে তাদের কাপড়ের সাথে, তাদের নিঃশ্বাসের সাথে যে জীবাণুগুলো বহন করে নিয়ে যাচ্ছে, এটা হয়তো একটা সুস্থ মানুষের ক্ষেত্রে এটা কোনো ব্যাপারই না, কিন্তু এই রোগীদের তাদের ব্লাড ক্যান্সারের যে উচ্চমাত্রা যখন কেমোথেরাপি দেওয়া হয়, তখন তাদের শরীরের রোগ প্রতিরোধ এত কমে যায় যে খুব সামান্য একটা ইনফেকশন তাদের জন্য জীবনঘাতী হয়ে যেতে পারে। এই কারণে চলাফেরাটা আমার হলো যে ফিজিক্যাল রেস্ট্রিকশন করা হয়। ঠিক একইভাবে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতাটার বিষয়েও আমরা জোর দিয়ে থাকি, প্রতিবার টয়লেট সারা করে তারা সাবান ব্যবহার করবে, তারপর প্রতিদিন সাবান গোসল করবে একদম পরিষ্কার করছে, এবং তাদের যে বেডশিট কাপড় চোপড় প্রতিদিন পরিষ্কার মানে চেঞ্জ করে দেওয়া হবে, তারপর তাদের যে মাওয়ার সাথে মুখের যে হাইজিন এটা প্রতিদিন নিয়মিত দুই বেলা তিন বেলা করে তারা ব্রাশ করবে, এবং শুধু তাই না যে একটি সেপটিক মাউথ ওয়াশ দিয়ে তারা মুখ পরিষ্কার রাখবে। খাবার দাবারের বিষয়ে একদম ফ্রেশ খাবার, যে খাবার মধ্যে কোনো জীবাণু নাই, জীবাণুমুক্ত খাবার তাদেরকে দেওয়া হয়। বিশেষ কোনো খাবার খেতে পারবে পারবে না এইরকম বিষয়টা না, বিষয়টা হলো খাবারটা যেন জীবাণুমুক্ত হয়, এইভাবে তাদেরকে খাবারের বিষয়টা অ্যাড্রেস করা হয়। এরপর যখন রোগী যখন সুস্থ হয়ে বাড়িতে যায়, তখন খাবারের ব্যাপারে তেমন একটা রেস্ট্রিকশন থাকে না। আর যেটা ক্রনিক যে লিউকেমিয়ার কথাগুলো বলছি, ক্রনিক লিউকেমিয়া, ক্রনিক মায়েলোমা লিউকেমিয়া পেশেন্ট, তারা নিয়মিত ঔষধ সেবনের উপরে থাকবে এবং তারা স্বাভাবিক জীবনযাপন করবে। অন্যান্য মানুষ সুস্থ মানুষ যেভাবে তাদের দৈনন্দিন জীবনযাপন করে, এরকম ক্রনিক মাইলার লিউকেমিয়া পেশেন্ট তাদের যে ওষুধের উপর থেকে তারাও ঠিক একইভাবে স্বাভাবিক জীবনযাপন করবে, স্বাভাবিক কাজকর্ম করবে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেভাবে করতে পারে তা করবে, তাতে কোনো সমস্যা নেই।
শ্রোতা বন্ধুরা, আপনারা ব্লাড ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ডক্টর কামরুল হাসান, বিরতির আগে আপনি ব্লাড ক্যান্সারের চিকিৎসা নেয়ার পর রোগী স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবে বলে জানালেন। তো এ প্রসঙ্গে জানতে চাইব, সুস্থ হওয়ার পরও বাকি জীবন কি তাদের ওষুধের উপর থাকতে হবে?
আচ্ছা, এটা হলো যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার বিষয়টা আমি বলছি, এটাতে একসময় এটা আসলে কোন সুনির্দিষ্ট চিকিৎসা বা আশাব্যঞ্জক চিকিৎসা ছিল না, কিন্তু এখন যেটা আমি বললাম যে ইমাটিনিভ এরা বলা হয়, ইমাটিনিভ এর পরে এখানে আরো কয়েকটা জেনারেশন এসেছে, এই ওষুধগুলো তাদেরকে আসলে নিয়মিত সেবন করতেন। যেমন ডায়াবেটিস এর রোগী, তাদেরকে একবার ডায়াবেটিস হলে নিয়মিত তাকে লাইফস্টাইল মডিফিকেশন সহ তাকে নিয়মিত ওষুধের উপর থাকতে হয়, ওষুধ না খেলে বা ইনসুলিন না নিলে তাদের অসুস্থ হয়ে যায়, ঠিক একই রকম অনেক মাইলয়েড লিউকেমিয়ার ক্ষেত্রেও একই রকম, তাকে নিয়মিত ওষুধ খেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত দেশগুলোতে এখন বিভিন্ন ভাবে গবেষণা চলছে যে হ্যাঁ, আমার একটা রোগী কি তাকে আজীবন ওষুধ খেতে হবে নাকি এটা আমরা বন্ধ করে দিতে পারি, এ ব্যাপারে অনেক ধরনের গবেষণা চলছে। এই গবেষণার রেজাল্ট গুলো নিয়ে আমরা রোগীদের ক্ষেত্রে আমরা তাদের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা অনেক সময় চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি, যে ওষুধ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের দেশের হেমাটোলজিস্টরা এই পথে এখন আছে, অনেক সময় এটা সম্ভব যে ওষুধ বন্ধ করে দেওয়া যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখনো এ ধরনের আশাজনক রিপোর্ট এরকম হয় না আরকি, বেশিরভাগ ক্ষেত্রেই
শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে ক্যান্সার নিয়ে সপ্তম পর্বের গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। ক্যান্সার মৃত্যু ঘাতী, মৃত্যুর হারও অনেক বেশি, তবে এখন চিকিৎসা হচ্ছে বলতে গেলে প্রায় সব ক্যান্সারের। চিকিৎসা গ্রহণ করলে এবং নিয়মিত ওষুধ খেলে ও নিয়ম মেনে চললে ক্যান্সার নিয়ে আর দুশ্চিন্তা নয়, দেশেই চিকিৎসা হচ্ছে, খরচও কমে গেছে। তাছাড়া এখনও প্রচুর গবেষণা হচ্ছে বলে জানালেন আমাদের অতিথি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার কামরুল হাসান। আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গটিয়ে রচ্ছি।
আপনাদের অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 8 ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, আবরার হত্যা মামলা, 20 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন। প্রথম আলো, আবার খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে, মির্জা ফখরুলের অভিযোগ, দৈনিক কালের কণ্ঠ। মুরাদ হাসানের এমপি পদে থাকার বৈধতা নিয়ে রিট, দৈনিক ইত্তেফাক। উস্কানির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী, দৈনিক যুগান্তর। রাজনীতির কারণে আমার মেধাবী সন্তানের ফাঁসির রায় হল, দৈনিক মানব জমিন। ভারতের শিরোনাম, রাওয়াত জীবিত, আহত অগ্নিদগ্ধ, নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, প্রাণ বিপন্ন স্ত্রী মধুলিকার। দৈনিক আনন্দবাজার পত্রিকা, নাগাল্যান্ড ফায়ারিং, এলোপাথারে গুলি ছুড়েছিল সেনা, আমাদের থামতেও বলেনি, অভিযোগ নাগাল্যান্ড গুলিকাণ্ডের আহতের, দৈনিক সংবাদ প্রতিদিন। ইন্দিরার মতো বিশ্বাসযোগ্যতা তৈরিতে সক্ষম মমতা, দলীয় মুখপত্রে নিজেদের আসল কংগ্রেস দাবি তৃণমূলের, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে জানিয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতে বিচারক বলেন, নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে আসামিদের সর্বোচ্চ শাস্তির রায় দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, শিবির সন্দেহে গুজব ছড়িয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। দুই বছর আগে 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে 22 জনকে আজ আদালতে আনা হয়, পলাতক 3 জন। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার খালেদা জিয়ার কারামুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি গতকাল রাতেও হাসপাতালে গিয়েছিলাম, সেখানে সব চিকিৎসকরা ছিলেন। তিনি আবার সংকটাপন্ন হয়ে পড়েছেন, আবার তার রক্তক্ষরণ হচ্ছে। চিকিৎসকরা খুব পরিষ্কার করে বলেছেন, তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন।
দৈনিক যুগান্তরের খবরে জানিয়েছে, কারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য বাইরে থেকে উস্কানির বিষয়ে শ্রমিকদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অনেক সময় আমরা দেখি বাইরে থেকে কিছু শ্রমিক নেতা আসে, তারা বা কোনো কোনো মহল উস্কানি দিয়ে একটা অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। বুধবার গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2020 প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেল সহ 8 নবনির্মিত স্থাপনা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। মালিক শ্রমিক সম্পর্কের বিষয়ে গুরুত্ব আরোপ করে সরকার প্রধান বলেন, কলকারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টি করতে বাইরে থেকে অনেকে উস্কানি দিয়ে থাকেন, এ বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। এখানে মালিক শ্রমিক সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসানের সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনিস আলী আকন্দ এই রিট করেন। রিটে জামালপুর 4 আসনের এমপি মুরাদ হাসানের কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। অশালীন শিষ্টাচার বহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে 7 ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বুধবার তার দফতরে পদত্যাগপত্র জমা দেন।
দৈনিক মানবজমিনের এক খবর, বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামিকে ফাঁসি ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতে রায় শুনে আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মা বলেন, আমার ছেলে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল না, বুয়েটে ভর্তি হওয়ার পর জড়িয়ে পড়ে রাজনীতিতে, রাজনীতির কারণেই আজ আমার মেধাবী সন্তানের ফাঁসির রায় হলো।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর কন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেনা সর্বাধিনায়ককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। কপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকা। বুধবার বেলা 12:40 তামিলনাড়ুর কন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার MI-17 কপ্টারটি। ওই কপ্টারেই ছিলেন বিপিন, তার স্ত্রীও সেনা সর্বাধিনায়কের সঙ্গে ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সেনার ওই কপ্টারে বিপিন সহ মোট 9 জন ছিলেন। নীলগিরির কালেক্টরও জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, শনিবার সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশাল ফোর্সের গুলিতে ঝাঁঝরা হন 14 জন নিরীহ গ্রামবাসী। মর্মান্তিক ঘটনায় তোলপাড় গোটা দেশ। সোমবার বিষয়টি নিয়ে সংসদে শোরগোল ফেলে দেন বিরোধীরা, জানিয়ে মঙ্গলবারও উত্তপ্ত ছিল সংসদ। এর মধ্যেই সেদিনের ঘটনায় সেনার গুলিতে আহত এক গ্রামবাসী অভিযোগ করেন, তাদের গাড়িকে থামতে বলেনি সেনা, বরং সরাসরি গুলি ছোঁড়া হয়। অভিযোগকারীর বক্তব্য, এলোপাথাড়ি গুলি ধেয়ে আসছিল তাদের দিকে। সেদিন রাতে মৃত গ্রামবাসীদের পোশাক পরিবর্তনের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। নাগাল্যান্ডে গুলিকাণ্ডের রাতে সেনার গুলিতে আহত হন 22 বছর বয়সী যুবক শেইওয়াং। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সেনা আমাদের থামতে বলেনি, এলোপাথাড়ি গুলি ছুটে আসছিল। শেইওয়াং এর এই বক্তব্যের পর সেনার দিকে অভিযোগের আঙুল উঠেছে। এই সঙ্গে নাগাল্যান্ডে গুলিকাণ্ডে নতুন করে রহস্য ঘনাচ্ছে।
দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, তারাই আসল কংগ্রেস। এবার দলীয় মুখপত্র জাগো বাংলায় দাবি করল তৃণমূল কংগ্রেস। বুধবার তাদের মুখপত্রে রণক্লান্ত কংগ্রেস শিরোনামে সম্পাদকীয় নিবন্ধে এই দাবি তোলা হয়েছে। আগামী লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কংগ্রেস নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। দেশে কংগ্রেসকে সরিয়ে আগামী দিনে তারা যে বিরোধী দল হিসেবে উঠে আসতে চাইছে, সেটা তৃণমূলের সুরেরই ভাষায় স্পষ্ট। ফলে একদিকে যেমন বিজেপি বিরোধী রাজনীতিতে দেশে কংগ্রেসের ভূমিকা নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে, তেমনি রাজ্যে রাজ্যে কংগ্রেস শিবিরে ভাঙ্গনের পেছনেও তৃণমূলের হাতই দেখতে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গতি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা মুহাম্মাদের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা পবিত্র কোরআনের পরবর্তী সূরা অর্থাৎ সূরা ফাতহ নিয়ে আলোচনা শুরু করব।
ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পর সূরা ফাতহ নাজিল হয়। ওই বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনার মুসলমানদের একটি বিশাল অংশ ওমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু মুশরিকরা মক্কার নিকটবর্তী হুদাইবিয়া নামক স্থানে মুসলিম কাফেলার গতিরোধ করে এবং মক্কায় প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় মুসলমানদের সঙ্গে কাফিরদের আলাপ আলোচনা শেষে রাসূলুল্লাহ ও মক্কার মুশরিক সর্দারদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়, এবছর মুসলমানরা মদিনায় ফিরে যাবেন এবং পরবর্তী বছরে তারা হজ পালন করতে মক্কায় আসতে পারবেন। চুক্তির শেষে মদিনায় প্রত্যাবর্তনের সময় মহানবীর উপর এই সূরা নাজিল হয় এবং তাঁকে বিজয়ের সুসংবাদ দেয়া হয়। যাই হোক, প্রথমেই সূরা ফাতহের 1-3 পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما
নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ যা কাফিররা আপনার সম্পর্কে রটিয়েছে তা মার্জনা করেন এবং আপনার প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করেন আর আপনাকে সরল পথের হেদায়াত দেন, আর আল্লাহ আপনাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন।
এই আয়াতগুলোতে হুদাইবিয়ার সন্ধিকে ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ বিজয়ের প্রেক্ষাপট হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ এতদিন কাফিররা মুসলমানদের ধ্বংস করতে চেয়েছে এবং তাদের বেঁচে থাকার কোনো অধিকার দিতেই কাফিররা নারাজ ছিল, কিন্তু হুদাইবিয়ার সন্ধিতে কাফিররা মুসলমানদের অস্তিত্ব মেনে নিয়েছে এবং এর দুই বছর পর অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের ক্ষেত্র সৃষ্টি হয়েছে। বস্তুত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ফলে জাহেলি যুগের অন্যায় ও কুসংস্কারচ্ছন্ন রীতিনীতিগুলো প্রশ্নবিদ্ধ হয়। ইসলামী শিক্ষা অনুযায়ী উঁচু নিচুর মধ্যে বিদ্যমান বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার অবসান হয় এবং সব বর্ণ ও গোত্রের মানুষ এক আল্লাহর বান্দা হিসেবে পরস্পর সমান মর্যাদা প্রাপ্ত হয়।
অবশ্য মূর্তি পূজা ও জাহিলি যুগের অপসংস্কৃতির বিরুদ্ধে বিশ্বনবীর চূড়ান্ত সংগ্রাম কাফির নেতাদের পছন্দ হয়নি, তাদের পক্ষে এই বিষয়টি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এ কারণে জাহিলি সংস্কৃতির বিলুপ্তি ঘটিয়ে সমাজে একটি আমূল পরিবর্তনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেষ্টা করেছিলেন সেজন্য তাকে গুনাহগার বলে মনে করত মক্কার কাফেররা। সংক্ষেপে একথা বলা যায় যে হুদাইবিয়ার সন্ধির গুরুত্বপূর্ণ অর্জন ও এর ধারাবাহিকতায় মক্কা বিজয়ের ফল ছিল এই যে প্রচলিত আরব সমাজে প্রচলিত জাহিলি যুগের সংস্কৃতির বিলোপ ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও মদিনায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। গোত্রে গোত্রে বংশ পরম্পরায় চলে আসা সংঘাতগুলোর অবসান ঘটে এবং সমাজের সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত হয়।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, যে কোনো বিষয়ে বিদ্যমান বাস্তবতার আলোকে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার অর্থ পরবর্তী সময়ের জন্য সাফল্যের বীজ বপন করে রাখা। শত্রুদের বিরুদ্ধে বিজয় সবসময় যে জিহাদের মাধ্যমে আসবে তা নয়, কখনো কখনো শান্তি চুক্তির মাধ্যমে পরবর্তীতে বিজয়ের ক্ষেত্র তৈরি হয়। দুই, আমরা যদি সবাই যার যার দায়িত্ব পালনে সচেষ্ট হই এবং লক্ষ্যে পৌঁছার প্রতিবন্ধকতাগুলো নিয়ে দুশ্চিন্তা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাজকে এতটা সহজ করে দেবেন যাতে আমরা ওই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। তিন, মহানবী শত্রুদের সঙ্গে যুদ্ধ কিংবা শান্তি যাই করুন না কেন, তা তিনি করেন এক আল্লাহর নির্দেশ ও দিক নির্দেশনায়। আল্লাহ রাসূল নিজের নফসের ইচ্ছায় কোনো কাজ করেন না।
এবারে সূরা ফাতহের চার নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
হুয়াল্লাযী আনযালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াযদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ।
তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যেন তারা তাদের ইমানের সাথে ইমান বৃদ্ধি করে নেয়। আর আসমানসমূহ ও জমিনের বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
হুদাইবিয়ার সন্ধির ফলে বেশিরভাগ মুসলমান মক্কায় উপস্থিত হয়ে ওমরা করতে না পারায় নিজেদেরকে পরাজিত মনে করার পাশাপাশি মনঃক্ষুণ্ণ ও বিষণ্ণ ছিলেন, কিন্তু এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা তাদেরকে ভবিষ্যতে বিজয়ের সুসংবাদ দিলে তাদের অন্তর শান্ত হয় এবং মহানবীর বাণী ও তার প্রতিশ্রুতির ব্যাপারে তাদের ইমান শক্তিশালী হয়। স্বাভাবিকভাবেই যে ব্যক্তি বিশ্বজগৎকে আল্লাহ তাআলার সুচিন্তিত নিয়মের অধীন মনে করে এবং আসমান সমূহ ও জমিনের সকল সৃষ্টিকে আল্লাহর বাহিনী বলে বিশ্বাস করে, তার মধ্যে কখনো পরাজয়ের অনুভূতি আসে না। শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, এরকম বিশ্বাসী মানুষ তাদেরকে ভয় পায় না।
এই আয়াতের তিনটি শিক্ষণীয় বিষয় হল, এক, মুমিনদের প্রতি আল্লাহ তাআলার একটি দয়া হচ্ছে এই যে তিনি তাদের অন্তরকে প্রশান্ত করেন। অন্যদিকে কাফিরদের তিনি যেসব শাস্তি দেন তার একটি হচ্ছে তাদের অন্তরকে অশান্ত ও ঝঞ্ঝা বিক্ষুব্ধ করে রাখেন। দুই, ইমানের যেমন বিভিন্ন স্তর রয়েছে তেমনি মানুষের ইমানের স্তরের ওঠানামা হয়। প্রকৃতপক্ষে বিভিন্ন ঘটনা ও বিপদ আপদ এমন পরীক্ষা যা ইমানের স্তরের এই ওঠানামার উপর প্রভাব ফেলে। তিন, মহান আল্লাহর ক্ষমতা জ্ঞান ও প্রজ্ঞার প্রতি মনোযোগ দিলে এবং বিশ্বজগতের সকল সৃষ্টিকে আল্লাহর ইচ্ছার অধীন মনে করলে মুমিন ব্যক্তিরা অন্তরে অদ্ভুত প্রশান্তি লাভ করে। তো শ্রোতাবন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
صل على محمد وآل محمد
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের একজন কর্মকর্তা খবর দিয়েছেন। তিনি জানান, গুতেরেস আগামী কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন। 72 বছর বয়সী গুতেরেস আগামী কয়েকদিনের ব্যক্তিগত বৈঠকাদি এবং কর্মসূচি বাতিল করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে 300 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে খুজেস্তান প্রদেশের আঞ্চলিক ইলেকট্রিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং দুবাই ভিত্তিক বিদ্যুৎ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা। তেহরান বলছে ভিয়েনা আলোচনায় চাপ সৃষ্টি করা যাবে না। বাইডেন পুতিন ভিডিও সংলাপ। ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের ব্যাপারে ওয়াশিংটনের উদ্বেগ। প্রকাশ হয়েছে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায়। 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন। এবং ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত। মারা গেছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ কমপক্ষে 13 জন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।
মোহাম্মদ।